বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 3 মার্চ 26 ফাল্গুন এবং ফার্সি 20 স্ফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstoday বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরান সৌদি সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এরপর বাংলাদেশে বিনিয়োগ করার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে, এরপর রয়েছে সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক আলোচনা, কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। রাশিয়ার কাছ থেকে সুখোই 35 যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে ইরান, মার্কিন নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। মধ্যপ্রাচ্যে বহিঃশক্তির হস্তক্ষেপ বন্ধের মূল চাবিকাঠি হল ইরান সৌদি চুক্তি বলছে চীন, ইয়েমেনে যুদ্ধবিরতির আশা। আন্দোলন ভিন্ন খাতে প্রভাব ভীত করতেই সরকার পঞ্চগড়ে সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়েছে, মির্জা ফখরুলের মন্তব্য। এবং বিজেপি সরকার ধর্মীয় রেখা টেনে দেশকে বিভক্ত করছে, অভিযোগ জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। রাশিয়ার কাছ থেকে সুখোই Su-35 যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে ইরান, আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ও নিপীড়নমূলক ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেহরান ও মস্কো নিজেদের মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার যে সিদ্ধান্ত নিয়েছে তার অংশ হিসেবে ইরানকে যুদ্ধবিমান সরবরাহ করবে রাশিয়া। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন রুশ বার্তা সংস্থা স্পুতনিককে যুদ্ধবিমান কেনার এই তথ্য জানিয়েছে। ওই মিশন বলেছে 1988 সালে ইরাক ইরান যুদ্ধ শেষ হওয়ার পর ইরান বিশ্বের বেশ কয়েকটি দেশের কাছে যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেয়। সে সময় কেবলমাত্র রাশিয়া ইরানকে যুদ্ধবিমান সরবরাহ করতে নিজের প্রস্তুতির কথা জানায়। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনে বলা হয়েছে, কিন্তু তখন ইরানের সমরাস্ত্র কেনার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকায় তেহরানের পক্ষে রুশ যুদ্ধবিমান কেনা সম্ভব হয়নি। তবে 2015 সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া 2231 নম্বর প্রস্তাব অনুযায়ী 2020 সালের অক্টোবরে ইরানের উপর থেকে প্রচলিত সমরাস্ত্র কেনার নিষেধাজ্ঞা উঠে যায়। এরপর রাশিয়ার কাছ থেকে সুখোই যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করল ইরান। সাত বছরের বৈরিতার পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য ইরান ও সৌদি আরবের মধ্যে সই হওয়া চুক্তির প্রশংসা করে চীন বলেছে, এই চুক্তি আঞ্চলিক দেশগুলোকে বিদেশি হস্তক্ষেপ থেকে মুক্তি পেতে এবং এ অঞ্চলের ভবিষ্যৎ নিজেদের হাতে নিতে সাহায্য করবে। চুক্তি সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র গতকাল বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো কিভাবে বিরোধ ও মতভেদ দূর করতে পারে তার একটি ভালো নজির সৃষ্টি করেছে তেহরান এবং রিয়াদের মধ্যকার এই চুক্তি। এই চুক্তির মাধ্যমে আঞ্চলিক দেশগুলো আলোচনা ও পরামর্শের ভিত্তিতে সৎ প্রতিবেশী সুলভ মনোভাব তৈরি এবং বন্ধুত্ব অর্জন করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। চীনা মুখপাত্র বলেন, চুক্তিটি আঞ্চলিক দেশগুলোকে বহিরাগত শক্তির হস্তক্ষেপ থেকে মুক্তি পেতে এবং এ অঞ্চলের ভবিষ্যৎ নিজেদের হাতে নিতে সাহায্য করবে। তিনি জোর দিয়ে বলেন, বেইজিং মধ্যপ্রাচ্যে কোনো স্বার্থপরতা অনুসরণ করে না, আঞ্চলিক দেশগুলোর মর্যাদাকে সম্মান করে এবং এই অঞ্চলে ভূরাজনৈতিক প্রতিযোগিতার বিরোধিতা করে। জাতিসংঘে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে, শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ে ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে যে চুক্তি হয়েছে তার কারণে ইয়েমেনে যুদ্ধবিরতি দ্রুততর হবে। গতকাল নিউ ইয়র্ক ভিত্তিক ইরানি মিশন এক বিবৃতিতে এই মন্তব্য করেছে। তার আগের দিন বেইজিংয়ে ইরান ও সৌদি আরব চুক্তি সই করে। চুক্তি সইয়ের ক্ষেত্রে চীন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। ইরানি মিশন তাদের বিবৃতিতে বলেছে, ইরান সৌদি চুক্তি দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক এই তিন ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে। পাশাপাশি মুসলিম বিশ্বের জন্য এই চুক্তি গুরুত্বপূর্ণ হয়ে দেখা যাবে। এই চুক্তির ফলে ইয়েমেনের যুদ্ধবিরতি দ্রুততর করবে সৌদি আরব। এ কারণে অংশগ্রহণমূলক জাতীয় সরকার গঠন করা সম্ভব হবে। 2015 সালের 26 মার্চ সৌদি আরব ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করে। এই যুদ্ধে সৌদি আরবকে কয়েকটি আরব দেশ এবং আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা ব্যাপকভাবে সহযোগিতা করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওজি বলেছেন, তার দেশের অপরিশোধিত তেলের উৎপাদন 2018 সালে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আগের অবস্থায় পৌঁছেছে। 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে আমেরিকাকে বের করে নেন এবং ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। ইরানি তেলমন্ত্রী জানান, তার দেশ চলতি ফার্সি বছরে আগের বছরের চেয়ে 8 কোটি 30 লাখ ব্যারেল বেশি তেল বিক্রি করেছে। এই তেলের পরিমাণ দুই বছর আগে বিক্রি করা তেলের চেয়ে 19 কোটি ব্যারেল বেশি। এছাড়া আগের বছরের চেয়ে চলতি বছরে ইরানের গ্যাস রপ্তানিও বেড়েছে শতকরা 15 ভাগ। চলতি মাসের প্রথম দিকে ইরানি তেলমন্ত্রী বলেছিলেন, মার্কিন নিষেধাজ্ঞার চাপ সত্ত্বেও তার দেশ আগামী মাসগুলোতে অপরিশোধিত তেল রপ্তানি বাড়াবে। সে সময় জাওয়াদ ওজি বলেছিলেন, ইরানি তেল রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করতেই সরকার পরিকল্পিতভাবে পঞ্চগড়ে সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করতেই সরকার পরিকল্পিতভাবে পঞ্চগড়ে সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, প্রকৃত আসামিদের আড়াল করতে গণহারে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ লুটপাটের ঘটনা কোনো আকস্মিক বা বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মনে করছে বিএনপির তদন্ত প্রতিনিধি দল। তারা দাবি করছে এটি রাজনৈতিক হীন উদ্দেশ্য প্রণোদিত ও সুপরিকল্পিত একটি ঘটনা।
যে পঞ্চগড়ের ঘটনা সম্পর্কে প্রথমেই স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিলেন এই হামলার সঙ্গে বিএনপির নেতারা জড়িত, অথচ ওখানকার স্থানীয় যারা আহমদিয়া সম্প্রদায়ের লোক আছে তারা কিন্তু কেউ সেটা বলেনি। আজকে যে ঘটনাটা পঞ্চগড়ে ঘটেছে এই ঘটনার মূলত দায়ী হচ্ছে গণতন্ত্রহীনতা, জবাবদিহি নেই, এই কারণে এই ঘটনাগুলো ঘটছে।
এর আগে গুলশানের একটি বাড়িতে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে ইইউ প্রতিনিধি দলকে জানান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি, আগের দুটি শর্তেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়াতে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। আজ সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এই তথ্য জানান। আইন মন্ত্রণালয়ের মতামত ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান মন্ত্রী। খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আগামী ২৪শে মার্চ শেষ হবে। মেয়াদ শেষ হয়ে আসায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো এবং চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। আইনমন্ত্রী বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাকে আগের মতো আগের যে দুটো শর্ত ছিল সেই দুটো শর্ত সাপেক্ষে আবারও মুক্তির মেয়াদ ছয় মাসের জন্য বৃদ্ধির মতামত দিয়েছি। ভারতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে নিশানা করে জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ডক্টর ফারুক আবদুল্লাহ বলেছেন, সরকার ধর্মীয় রেখা টেনে দেশকে বিভক্ত করছে, এটা বন্ধ হওয়া প্রয়োজন। আরও বলছেন আমাদের প্রতিনিধি,
ভারতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে নিশানা করে জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডক্টর ফারুক আবদুল্লাহ বলেছেন, সরকার ধর্মীয় রেখা টেনে দেশকে বিভক্ত করছে, এটা বন্ধ হওয়া প্রয়োজন। গতকাল শনিবার নিজ বাসায় বিভিন্ন বিরোধী দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন ডাক্তার ফারুক আবদুল্লাহ। ফারুক আবদুল্লাহ বলেন, জম্মু কাশ্মীর একটি ধর্মনিরপেক্ষ রাজ্য, কিন্তু হিন্দুদেরকে মুসলমানদের বিরুদ্ধে এবং মুসলমানদেরকে হিন্দুদের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। আমরা জম্মু কাশ্মীর নিয়ে গর্বিত, এটি একটি ধর্মনিরপেক্ষ রাজ্য, এটি ভারতের মুকুট এবং সর্বদা ভারতের মুকুট হয়েই থাকবে। সরকারের প্রতি প্রশ্ন তুলে তিনি বলেন, ওরা ২২ থেকে ২৪ কোটি মুসলমানদের নিয়ে কী করবে, সাগরে নিক্ষেপ করবে নাকি চীনে পাঠাবে? তিনি বলেন, গান্ধীজি রামরাজ্যের কথা বলতেন, যার অর্থ ছিল একটি কল্যাণমূলক রাষ্ট্র যেখানে সকল মানুষ সমান সুযোগ পাবে এবং কারো প্রতি কোনো বৈষম্য হবে না। আমাদের সকলের উচিত গান্ধীজির আদর্শ অনুসরণ করা বলেও মন্তব্য করেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডাক্তার ফারুক আবদুল্লাহ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস জেনারেল লি শাংফুকে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। রাশিয়ার সঙ্গে চীনের সামরিক সম্পর্ককে কেন্দ্র করে এই জেনারেলের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া জেনারেল শাংফু চীনের সামরিক উন্নয়ন এবং ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের টানাপোড়েনের বিষয়টি দেখভাল করবেন। ২০১৮ সালে আমেরিকা চীনের জেনারেল শাংফুকে নিষেধাজ্ঞার আওতায় আনে এবং কালো তালিকাভুক্ত করে। রাশিয়ার কাছ থেকে SU-35 জঙ্গি বিমান এবং S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ক্ষেত্রে জেনারেল শাংফু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৫৮ সালে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে লি শাংফুর জন্ম। একটি সামরিক বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করার পর তিনি সামরিক বাহিনীতে এরই মধ্যে ৩ দশক পার করেছেন। ২০০০ সালের দিকে চীনের প্রথম চন্দ্রযান চেইন্স টু এবং স্যাটেলাইট মিসাইল টেস্টের নেতৃত্ব দেন তিনি। এদিকে ইরান দক্ষিণ উপকূলীয় ওমান সাগরে নতুন করে আবিষ্কৃত একটি গ্যাস ক্ষেত্রে আনুমানিক ২০০ ট্রিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাসের মজুদ পাওয়া গেছে বলে জানিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানি NIOC-র এক্সপ্লোরেশন অপারেশনস বিভাগের প্রধান মেহেদি ফাকুর এই তথ্য জানিয়ে বলেছেন, তার কোম্পানি গ্যাস ক্ষেত্রটি সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী মাসে প্রকাশ করবে। ফাকুরের বরাত দিয়ে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ইলনা জানিয়েছে, বর্তমানে একটি অনুসন্ধানকারী জাহাজ ওমান সাগরে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রটির সর্বশেষ তথ্য সংগ্রহ করছে। এ সংক্রান্ত জরিপ শেষে এপ্রিলে এ কথা জানানো সম্ভব হবে যে গ্যাসের প্রকৃত মজুদ কতখানি আছে এবং ভবিষ্যতে কি পরিমাণ বাড়তে পারে। প্রাকৃতিক গ্যাসের মজুদের দিক দিয়ে রাশিয়ার পর ইরান বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে, তবে গ্যাস উত্তোলনের দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর তৃতীয় অবস্থানে রয়েছে ইরান। আগামী অন্তত 200 বছরের চাহিদার কথা বিবেচনা করে মজুদের তুলনায় উত্তোলনের মাত্রা কম রেখেছে তেহরান। তারপরও ইরান দৈনিক 100 কোটি ঘনমিটার গ্যাস উত্তোলন করে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। চীনের মধ্যস্থতায় ইসলামী প্রজাতন্ত্র ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে বেইজিংয়ে চুক্তি সই হওয়ার পর আমেরিকা ও ইসরায়েল হতাশ হয়ে পড়েছে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
চীনের মধ্যস্থতায় ইসলামী প্রজাতন্ত্র ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে গত শুক্রবার রাজধানী বেইজিংয়ে চুক্তি হয়েছে। এ ব্যাপারে চীনের ভূমিকা থেকে বোঝা যায় আঞ্চলিক নানা সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা বেইজিংয়ে রয়েছে, এমনকি দেশটি আন্তর্জাতিক অঙ্গনেও প্রভাবশালী ভূমিকা রাখতে পারে। এশিয়ায় নিজের অবস্থানকে শক্তিশালী করার এবং অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হওয়ার জন্য চীন গত বেশ ক বছর ধরে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে চীন আঞ্চলিক নানা সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাকে আন্তর্জাতিক সমাজ স্বাগত জানিয়েছে। চীনা রাজনৈতিক বিশ্লেষক লি কন এ ব্যাপারে বলেছেন, আমেরিকাকে টেক্কা দেওয়ার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী ভূমিকা রাখার সক্ষমতা চীনের রয়েছে এবং দেশটি আমেরিকার চাপ ও ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ার ক্ষমতা রাখে। সম্প্রতি মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, চীন আঞ্চলিক স্থিতিশীলতা ও শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা চালাচ্ছে, কিন্তু এ ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক সংকট নিরসনে চীনের সহযোগিতা থেকে এ অঞ্চলের দেশগুলোতে বেইজিংয়ের প্রভাবের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে এটা চীনের গঠনমূলক পদক্ষেপ। চীনের এই অবস্থানকে কয়েকটি দিক থেকে মূল্যায়ন করা যায়। প্রথমত, এটা আমেরিকার হস্তক্ষেপমূলক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মোকাবেলায় চীনের শক্তিমত্তা ও গঠনমূলক আচরণের পরিচায়ক এবং এতে করে এশিয়ার দেশগুলো জাতীয় স্বার্থের ভিত্তিতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখতে পারবে। দ্বিতীয়ত, পাশ্চাত্যের বিভিন্ন মহল একথা স্বীকার করছে যে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে চীন অনেক বড় সাফল্যের পরিচয় দিয়েছে এবং এটাও প্রমাণিত হয়েছে যে আমেরিকা কেবল আঞ্চলিক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে যাতে নিজের অবৈধ স্বার্থ হাসিল করা যায়। যাই হোক, ইরান ও সৌদি আরবের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্থাপন পাশ্চাত্য বিশেষ করে আমেরিকার জন্য অনেক বড় চপেটাঘাত, যারা কিনা মনে করত তেহরান রিয়াদ উত্তেজনা জিয়ে রেখে মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ হাসিল করতে পারবে। ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্থাপিত হওয়ায় ইসরায়েলও চরম হতাশ ও নাখোশ হয়েছে। মোট কথা, চীনের ভূমিকায় এ অঞ্চলে আমেরিকা কার্যত কোণঠাসা হয়ে পড়েছে বলে অনেকে মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা অবশেষে ফিরে গেছেন। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার প্রতিবেদন।
স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা অবশেষে আজ রোববার বিকেলে ফিরে গেছেন। এর আগে দুপুর 12:30 দিকে প্রধান সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সর্বশেষ 4:15 দিকে তারা ফিরে যান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 1.5 ঘন্টার বেশি সময় অবরোধ থাকার পর 2:00 দিকে বাসভবনে ফিরে গেছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা। সংঘর্ষের ঘটনা নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে করণীয় ঠিক করতে আলোচনায় বসেছেন ক্যাম্পাসে সক্রিয় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে 11:20 বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আসেন উপাচার্য। এ সময় তিনি শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। প্রসঙ্গত, শনিবার বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। সিটে বসাকে কেন্দ্র করে এক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডার জেরে স্থানীয়দের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় 200+ শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার পরে বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার রাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন। স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে প্রশাসনের পদক্ষেপে গাফেলতি ও পুলিশ কর্তৃক শিক্ষার্থীদের গুলিবিদ্ধের অভিযোগ তুলে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর রবিউল হাসান ভূঁইয়া সহ মোট 17 জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেছেন। রোববার তারা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তৌহিদুল হক মনে করেন, বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় রাজনীতির চর্চা অনেকটা মুখ্য হয়ে ওঠায় এ ধরনের ঘটনা ঘটছে।
নানা ধরনের শিক্ষকদের মধ্যে যেরকম মতবিরোধ অথবা সিদ্ধান্ত দেয়া, গ্রহণ করা, চর্চা করা, অনুশীলন করাকে কেন্দ্র করে যেরকম নানা ধরনের মানে বিভাজন থাকে, নানা ধরনের বলা যেতে পারে পক্ষ বিপক্ষ থাকে, একই সাথে মানে এখানে চলমান যে রাজনীতির কিছু প্রভাব রয়েছে সেটিকেও অস্বীকার করার বা এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে না।
আর বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক মনে করেন,
বিশ্ববিদ্যালয়ের কল্যাণের পরিবর্তে বাস্তবে বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারি দলের অনুকূলে দখলদারিত্ব রাখার জন্য নানা কৌশলে তারা কিন্তু কাজ করেন।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য অনুষ্ঠান রং ধনু।
রং ধনু।
রংধনু আসরের কাছের দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছো সবাই ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই গ্রিসের বিখ্যাত গল্পকার ইসোপের নাম শুনেছো। তিনি ছোটদের জন্য অসংখ্য শিক্ষণীয় ও মজার গল্প লিখেছেন। প্রজ্ঞা আর বুদ্ধিমত্তার জোরে হাস্যোদ্দীপক ও মজার গল্প বলে সাধারণ মানুষের কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি। সকলে তার কথা বলার ধরন, অমায়িক ব্যবহার এবং গল্পের সারমর্ম শুনে তাকে খুব সহজেই ভালোবেসে ফেলতেন।
এসব ছিলেন মিশরের ফারাও বাদশাহ আমাসিসের সময়কার লোক। সামস দ্বীপে তিনি বাস করতেন। এসব দেখতে ছিলেন কদাকার, কিন্তু বুদ্ধি ও হাস্যরসে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তিনি বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তার শিক্ষাপ্রদ অমর কাহিনীগুলো মানুষকে শোনাতেন। বিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিস থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ ছিলেন তার গল্পের ভক্ত। তার মৃত্যুর পর গ্রিসের দার্শনিক জিমট্রিয়াস তার গল্পগুলো সংগ্রহ করে রাখেন। সেই থেকে নীতি নৈতিকতা শেখানোর জন্য ঈশপের গল্প আজও সারা বিশ্বের অমূল্য সম্পদ।
ঈশপ ছিলেন লোডম্যান নামে এক নাগরিকের ক্রীতদাস। ঈশপের গল্প বলার ভঙ্গি এবং দর্শন দেখে লোডম্যান তাকে দাসত্ব থেকে মুক্তি দেন। মুক্ত জীবন পেয়ে ঈশপ বিভিন্ন দেশ বিদেশে ঘুরতে লাগলেন। যেখানেই যান সেখানেই গল্প বলার আসর জমিয়ে ফেলেন। ধীরে ধীরে তার মুখ নিঃসৃত গল্পগুলো চারদিক ছড়িয়ে যেতে লাগল।
লোকমুখে ততদিন রাজার কান পর্যন্ত চলে গেছে ঈশপের কথা। একদিন রাজদরবারে ডাক পড়ল ঈশপের। ঈশপের সাথে কথা বলে মুগ্ধ হয়ে গেলেন রাজা। রাজার মাথায় তখন এক বুদ্ধি খেলে গেল। ভাবলেন ঈশপকে দিয়ে রাজ্যে নীতিবাক্য ছড়িয়ে দেবেন। লোকের মাঝে সমাজ সচেতনতা গড়ে তোলাটা যে খুব দরকার হয়ে পড়েছিল সে সময়।
রাজা ক্রোসাস তখন ঈশপকে নিজের সভাসদ হিসেবে নির্বাচিত করলেন। রাজসভায় বিভিন্ন নীতিবাক্যের গল্প বলে রাজাকে বেশ প্রভাবিত করেছিলেন ঈশপ। দিনে দিনে রাজার প্রিয় পাত্র হয়ে উঠলেন তিনি। রাজ্যের বুড়ো থেকে বাচ্চারা ঈশপের কাছে গল্প শোনার জন্য অস্থির হয়ে যেত।
বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই ঈশপের গল্প শোনার জন্য অস্থির হয়ে আছো? হ্যাঁ, আমরা আজকের আসরটি সাজিয়েছি ঈশপের কয়েকটি শিক্ষণীয় গল্প দিয়ে। গল্পের পর থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে আর দেরি না করে ঈশপের গল্প শোনা যাক।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে আদব কায়দা শেখার উত্তম সময় হচ্ছে শৈশব। শৈশবে পিতামাতা যেভাবে তাদের সন্তানের সঙ্গে ব্যবহার করবেন তাদের মধ্যেও সেই গুণাবলী বিকশিত হবে, কারণ বাল্যকালেই শিশুর গ্রহণ ও অনুকরণ করার বয়স। তখন সে যা দেখে তাই অনুকরণ করতে শেখে। তাই তাদের সামনে সব সময় ভালো আচরণ দেখানো উচিত, পাশাপাশি মন্দ কাজগুলো থেকে তাদের বিরত রাখার চেষ্টা করা উচিত। এসব না করলে সন্তান সন্ততি বিভিন্ন ধরনের মন্দ কাজে লিপ্ত হয়, যার পরিণাম শেষে অত্যন্ত ভয়াবহ ফল বয়ে আনে। এ সম্পর্কেই আসলে শুরুতেই একটি গল্প শোনাব।
একটা ছেলে ছোটবেলাতেই তার মাকে হারিয়েছিল, ফলে সে তার খালার কাছে বড় হচ্ছিল। খালা তাকে খুবই আদর করত। তার মা নেই বলে অন্যায়ের পরও কেউ তাকে কখনো বকা বকে করত না। একদিন ছেলেটি স্কুলের এক সহপাঠীর পেন্সিল চুরি করে এনে তার খালাকে দেখালো। খালা তাকে বকাঝকা না করে তার প্রশংসাই করল।
ছেলেটি আর একবার তার কোনো বন্ধুর বাড়ি থেকে একটা ভালো জামা চুরি করে এনে তার খালাকে দিল। খালা এবার তার প্রশংসা করল। এভাবে ছোটখাটো জিনিস চুরি করতে করতে ছেলেটি বড় হতে লাগল। বড় হওয়ার পরও চুরি করা অব্যাহত রাখল।
এভাবে চুরি করতে করতে একদিন সে ধরা পড়ে গেল। তার চুরির বিচার হল আদালতে। সব শুনে বিচারক তার প্রাণদণ্ডের আদেশ দিল। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার আগে তাকে একজন জিজ্ঞেস করল, তোমার কি কোনো স্বাদ আছে? কোনো ইচ্ছে থাকলে বলতে পারো।
এ সময় ছেলেটি তার পাশে কাঁদতে থাকা খালার দিকে তাকিয়ে বলল, আমি আমার খালার কানে কানে কয়েকটি কথা বলতে চাই।
অনুমতি দেওয়ার পর ছেলেটি তার খালার কানের কাছে মুখ নিয়ে তার কানের লতি কামড়ে ছিঁড়ে দিল। তারপর বলল, খালা, আজ তুমিই আমার প্রাণদণ্ডের কারণ। প্রথম যেদিন আমি পেন্সিল চুরি করেছিলাম সেদিন তুমি যদি আমাকে শাসন করতে, তাহলে আমাকে এইভাবে মরতে হতো না। আমার এই অধঃপতনের জন্যে একমাত্র তুমিই দায়ী।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে দুর্জনের ছলের অভাব হয় না। অনুষ্ঠানের এপর্যায়ে রয়েছে এর সম্পর্কে একটি গল্প।
এক গ্রামে এক দুষ্ট বিড়াল ছিল। সে গৃহস্থের বাড়িতে এটা ওটা চুরি করে খেত। একবার বিড়ালটা গৃহস্থের বাড়ি থেকে একটা মোরগ ধরে নিয়ে এলো। এখন সে মোরগটাকে মেরে খেতে চাইল। মোরগটি বলল, আমার কোনো দোষ আছে? এই শুধু শুধু আমাকে কেন মারবে?
বিড়াল এবার বলল, তুই মারাত্মক একটা আপদ, রাতে ডেকে মানুষকে স্বস্তিতে ঘুমোতে দিস না।
মোরগটি উত্তরে বলল, আমার ডাকে ঘুম ভাঙলে মানুষ সকাল সকাল তাদের দিনের কাজ শুরু করতে পারে।
বিড়াল ভাবল, কথাটা তো ঠিকই বলেছে। এবার সে বলল, তুই তোর মা বোনদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করিস।
মোরগ বলল, এতেই আমার মালিক খুশি হয়, তার সম্পদ বাড়ে বলে।
বিড়াল এবার বিরক্তি প্রকাশ করে বলল, না, তোর সঙ্গে এত বকবক করার সময় আমার নেই, আমার পেটে অনেক খিদে, তোকে আমি এখন খাব।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরে, তোমরা নিশ্চয়ই অতি চালাকের গলায় দড়ি প্রবাদটি শুনেছ। ঈশপের এবারের গল্পটিতে এই প্রবাদের বাস্তবতাই তুলে ধরা হয়েছে।
একদিন এক অতি চালাক নেকড়ে ঠিক করল, সে ছদ্মবেশ ধারণ করে নিজের চেহারাটা পাল্টে ফেলবে, তাহলে তার আর খাদ্যের ভাবনা থাকবে না, সহজে শিকার ধরে ধরে খেতে পারবে।
নেকড়ে একটা ভেড়ার চামড়া গায়ে মুড়িয়ে ভেড়ার পালের মধ্যে ঢুকে গেল, আর তাদের মতোই ঘাস খাওয়ার ভান করতে লাগল। ক্রমেই সন্ধ্যা হয়ে এলো। রাখাল তার ভেড়ার পালকে তাড়িয়ে নিয়ে খোঁয়াড়ে পুরে রাখল।
এদিকে সেদিন রাখালের বাড়িতে মেহমান এসেছিল, তাই তার মাংসের প্রয়োজন হওয়ায় একটা ভেড়া তাকে জবাই করতেই হবে। তাই সে একটা ভেড়াকে বের করে দড়ি দিয়ে আলাদা করে বেঁধে রাখল, তাকে কিছু খেতেও দিল না। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ভেড়াটা আসলে ভেড়া ছিল না, সেটি ছিল ছদ্মবেশধারী সেই নেকড়ে। রাতে যথাসময়ে তাকেই জবাই করা হল।
ধৈর্য একটি মহৎ গুণ, মানুষের মেজাজের ভারসাম্যতা রক্ষা করা, আত্মসংযম অবলম্বন করা, বিপদে ভেঙে না পড়ে অটল অবিচল থাকা, তড়িৎ গতিতে ফল লাভের আশা না করার নামই ধৈর্য। ধৈর্য সহ্য সহিষ্ণুতা না থাকলে কোনো কাজেই সফল হওয়া যায় না। সফলতার জন্য প্রয়োজন তীক্ষ্ণ ও কোমল মেজাজ। আমাদের পরের গল্পটি এ সম্পর্কেই।
এক গ্রামে একটি পাতি শিয়াল বাস করত। একবার হলো কি, বেশ কিছু দিন ধরে না খেয়ে খেয়ে রোগা পাতলা হয়ে গেল। সে খাবারের সন্ধানে বেরিয়ে একদিন একটা ওক গাছের কোড়লে বেশ কিছু রুটি আর মাংস দেখতে পেল। সে ভাবল, রাখাল বালকদের কেউ হয়তো খাবারগুলো রেখে গেছে, পরে খাবে বলে। তার আর তর সইল না, সে শুরুত করে ওই খোরলে ঢুকে খাবারগুলো খেয়ে সাবার করল।
সমস্যা হলো, অধৈর্য হয়ে সব খাবার একেবারে খেয়ে ফেলায় রোগা পাতলা শেয়ালটার পেট এমন ফুলে গেল যে এখন আর সে ওই খোরল থেকে বের হতে পারছে না। শেয়ালটা ভীষণ বিপদে পড়ে গেল।
এমন সময় তার পাশ দিয়ে আরেক শিয়াল যাচ্ছিল। খোরলের ভেতর তার স্বজাতি ভাইকে দেখে বিস্তারিত শুনল। এরপর সে বলল, তুমি ভাই অধৈর্য হয়ে সব খাবার একেবারে খেয়ে নিজেকে মোটা বানিয়েছ, এখন একটু ধৈর্য ধরে বসে থাকো, খাবারগুলো হজম হলে তোমার পেট আবার চিকন হয়ে যাবে, তখন সুর সুর করে বেরিয়ে আসতে পারবে।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে কাউকে ঠকানো, ধোঁকা দেয়া বা প্রতারণা করা অত্যন্ত মন্দ কাজ। অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। ঈশপের পরের গল্পটি এ সম্পর্কেই।
এক সারস পাখিকে এক ধূর্ত শিয়াল তার বাড়িতে দাওয়াত করল। যথারীতি সারস শিয়ালের বাড়িতে দাওয়াত রক্ষা করতে এলো। খাবার সময় দেখা গেল দুটি সমান পাথরের থালায় ঝোল ঢেলে তাকে খাওয়ার আমন্ত্রণ জানালো শিয়াল, আর নিজে ওই থালা থেকে জিভ দিয়ে চেটে পুটে সব ঝোল খেয়ে নিল। কিন্তু সারস বেচারা লম্বা সরু ঠোঁট দিয়ে থালা থেকে ঝোল খেতে না পেরে খিদে নিয়েই ফিরে গেল। তবে যাওয়ার আগে শিয়ালকেও তার বাড়িতে নেমন্তন্ন করে গেল।
শিয়াল যথারীতি সারসের বাড়ি এসে হাজির। সে দেখল তাকে কুঁজোর মতো সরু মুখওয়ালা দুটি পাত্রে ঝোল খেতে পরিবেশন করা হলো। সারস তার লম্বা ঠোঁট দিয়ে চুকচুক করে ঝোল শেষ করলেও শিয়াল কিছুতেই ওই পাত্রে মুখ ঢোকাতে পারল না। অগত্যা সে খিদে নিয়েই সারসের বাড়ি থেকে বেরিয়ে গেল। সারস বলল, কিছু মনে করো না ভাই, এই ভদ্রতা আমি তোমার কাছেই শিখেছি।
বন্ধুরা, ঈশপের বেশ কিছু গল্প শুনলে, তবে কেবল গল্প শুনলেই হবে না, গল্পের শিক্ষাও নিজেদের জীবনে কাজে লাগাতে হবে, তাহলেই তোমরা প্রকৃত মানুষ হতে পারবে, জ্ঞানের আলোয় চারিদিক আলোকিত করতে পারবে, বড় হয়ে নতুন নতুন আবিষ্কারে পৃথিবীটা চমকে দিতে পারবে।
বন্ধুরা, আসরের এ পর্যায়ে রয়েছে শিশুদের স্বপ্ন নিয়ে একটি গান। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, এ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন আব্দুল লতিফ। গানটি গেয়েছে সালভি নাওয়ার জারিফ, লুজাইনা ফেরদাউস রাহি ও আরিশা মাইসুন হুসাইন।
আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, নিত্য নতুন আবিষ্কারে চমকে দেব বিশ্বটারে, নিত্য নতুন আবিষ্কারে চমকে দেব বিশ্বটারে, আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ বৈজ্ঞানী, শ্রেষ্ঠ বৈজ্ঞানী। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক,
জাহাজ মোদে চলবে ভেসে দূর হতে দূর নিরুদ্দেশে,
জাহাজ মোদে চলবে ভেসে দূর হতে দূর নিরুদ্দেশে,
আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ যে নাবিক,
শ্রেষ্ঠ যে নাবি আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক করব চতুর্দিক আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক
আকাশ পথে ধরব পারি সপ্ত আকাশ যাব ছাড়ি
আকাশ পথে ধরব পারি সপ্ত আকাশ যাব ছাড়ি
আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ বৈমানী
শ্রেষ্ঠ বৈমানী আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক করব চতুর্দিক
ঢাকার কিডস ক্রিয়েশন অনলাইন টিভি পরিবেশিত গানটি শুনলে আশা করি ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো ও সুস্থ থেকো। আবারও এই কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 12 মার্চ রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। প্রত্যাবাসনে আচমকা তোড়জোড়, নেপথ্যে চীন ও আসিয়ানের চাপ, পশ্চিমারা সতর্ক পর্যবেক্ষণে মানব জমিন। বাংলাদেশ প্রতিদিন লিখেছে, সংসদে সনাতন ধর্ম অবলম্বীদের জন্য 50 আসন চায় হিন্দু মহাজোট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি থমথমে, বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের প্রথম আলো। এ বিষয়ে ইত্তেফাক লিখেছে, শিক্ষার্থী ব্যবসায়ী সংঘর্ষ, রাবির ক্লাস পরীক্ষা বন্ধ, বিজিবি মোতায়েন। ডিবি পরিচয়ে 11.5 কোটি টাকা ছিনতাই, 7.5 কোটি টাকার অঙ্ক মিলছে না। রহস্য উদ্ঘাটনে 3 সদস্যের কমিটি গঠন, যুগান্তর। কলকাতার শিরোনাম, মোদীর অপমান দেশের অপমান, বিবিসির বিরুদ্ধে কড়া পদক্ষেপের প্রস্তাব পাশ গুজরাট বিধানসভায়, সংবাদ প্রতিদিন। অনশন ছেড়ে আলোচনায় বসুন ডিএ আন্দোলনকারীদের বার্তা রাজ্যপালের, আনন্দবাজার পত্রিকা। সরকারকে কিনতে হবে আলু, রাজ্য জুড়ে অবরোধ কৃষকদের গণশক্তি। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে আবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, গত বৃহস্পতিবার ডাচ বাংলা ব্যাংকের যে 11 কোটি টাকা ডাকাতি হয়েছে, তার মধ্যে 7.35 কোটি টাকার হদিস মেলেনি এখনো। এ নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকা নানা রকম খবর প্রকাশ করছে, আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে গত বৃহস্পতিবার উত্তরায় যে ডাচ বাংলা ব্যাংকের অর্থ ডাকাতি বা লুট হয়েছে, তাকে আসলে একটি অস্বাভাবিক ঘটনা বলে দেখা হচ্ছে। সেই কারণে যে সিকিউরিটি কোম্পানির পক্ষ থেকে এই টাকা বহন করা হচ্ছিল গাড়িতে করে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, 11 কোটি টাকা বহন করা হচ্ছে অথচ তাদের কাছে কোনো নিরাপত্তার জন্য অস্ত্র নেই। এই যে অস্ত্র নেই, এটি একটা প্রশ্নের বিষয় বটে। গণমাধ্যমের খবর থেকে যা এ পর্যন্ত মোটামুটি জানতে পেরেছি, তাতে ডিবি পরিচয় দিয়ে টাকাগুলো ছিনতাই করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, নিরাপত্তা দেখার দায়িত্ব ছিল যে সমস্ত কর্মী, তাদের হাতে অস্ত্র ছিল না কেন এবং তারা কোন রকমের সংঘর্ষে লিপ্ত হলো না? তাদেরকে চড় থাপ্পড় দিল, হুমকি ধামকি দিল আর তারা এতগুলো টাকা ছেড়ে দিল, এটি একটা স্বাভাবিক ঘটনা। সাথে সাথে আরেকটি ব্যাপার যা হলো, ঘটনা দিনই কিছুক্ষণ পর ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হলো যে তারা 9 কোটি টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে টাকা আছে সেখানে 2 কোটির কিছু বেশি। এই যে গরমিল, এই গরমিলটাও কিন্তু একটা অস্বাভাবিক ঘটনা। আসলে তারা কত টাকা উদ্ধার করেছে পরবর্তীতে কিন্তু আর কিছু বলা হয়। তো এরকম সামগ্রিক সবকিছু মিলিয়ে আমরা এই ঘটনাটাকে অস্বাভাবিক ভাবে দেখছি। পাশাপাশি আরেকটি কথা যা বলতে হবে সেটি হচ্ছে যে দেশের নিরাপত্তা পরিস্থিতি একেবারেই ঠুনকো হয়ে পড়েছে, এটা বোঝা যায়।
জনাব সিরাজুল ইসলাম, 7 বছর পর চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি সই হয়েছে, এই চুক্তির গুরুত্ব কি, কি প্রভাব ফেলবে এই চুক্তি?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে 7 বছর পর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে একটি চুক্তি সই হয়েছে। এই চুক্তি সই হয়েছে চীনের মধ্যস্থতায়। এই চুক্তির আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে। প্রথমত, যখন ইসরায়েল এবং আমেরিকা ইরানকে মধ্যপ্রাচ্যে একেবারে কোন ঠাসা করে ফেলার জন্য চেষ্টা চালাচ্ছে, ইসরায়েল বিভিন্ন আরব দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করছে, ঠিক সেই রকম একটা প্রেক্ষাপটে সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক তৈরি হয়ে গেল। অথচ মধ্যপ্রাচ্যে অনেকদিন ধরে এই দুই দেশের মধ্যে বৈরী সম্পর্ক বিরাজমান ছিল। পাশাপাশি এই চুক্তি হয়েছে চীনের রাজধানী বেইজিং এ এবং চীনের মধ্যস্থতায়, এটি আরেকটি গুরুত্বপূর্ণ দিক। আমেরিকা তার ভাষায় বিশ্বের 1 নম্বর শক্তি, সৌদি আরব তার মিত্র, অতএব এই চুক্তি সেই করবে, কিন্তু ঘটনাটা ঘটলো চীনে। যদিও আমেরিকা এই চুক্তি হলে ইরানের এখন উপস্থিত হওয়ার কোনো কারণ ছিল না, তার মানে ক্ষমতার ভর কেন্দ্র আমেরিকা থেকে আপাতত এই প্রেক্ষাপটে পাল্টে চীনে চলে গেছে। সাথে সাথে এমন প্রেক্ষাপটে এই চুক্তি হচ্ছে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে এবং কার্যত সেই যুদ্ধ রাশিয়া বনাম নেটো জোটের মধ্যে হচ্ছে, এবং এই যুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব রাজনীতি, বিশ্ব ক্ষমতার ভর কেন্দ্রে বিরাট রকমের পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। অনশন ছেড়ে আলোচনায় বসুন, ডিএ আন্দোলনকারীদের বার্তা রাজ্যপালের, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, বকেয়া ডিএ চেয়ে সরকারি কর্মচারীদের অনশন নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল। অনশন ছেড়ে আলোচনায় বসার ডাক দিলেন তিনি, সব পক্ষকে আলোচনার টেবিলে বসে দ্রুত সমস্যা সমাধানের পরামর্শ সিভি আনন্দ বোসের। পূর্বসূরি জগদীপ ধনকড়ের মতোই টুইট করে নিজের মত জানালেন রাজ্যপাল। গত 4 সপ্তাহ ধরে রাস্তায় বসে রিলে অনশন করছেন সরকারি কর্মচারীদের একাংশ। আন্দোলনকারী যৌথ মঞ্চের দাবি একটাই, বকেয়া ডিএ মেটাতে হবে। পাল্টা রাজ্যের দাবি, কেন্দ্র রাজ্যের বকেয়া মেটাচ্ছে না, এমন অবস্থায় বকেয়া ডিএ মেটানো সম্ভব নয়। এ পরিস্থিতিতে আলোচনায় বসে সমস্যার সমাধানের পরামর্শ দিলেন রাজ্যপাল। মোদির অপমান দেশের অপমান, বিবিসির বিরুদ্ধে কড়া পদক্ষেপের প্রস্তাব পাশ গুজরাট বিধানসভায়, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির তথ্যচিত্র ঘিরে বিতর্ক পৌঁছল গুজরাট বিধানসভায়। এই তথ্যচিত্রে গোধরা দাঙ্গায় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মোদীর ভূমিকা নিয়ে তাঁকে কালিমালিপ্ত করা হয়েছে অভিযোগ তুলে শুক্রবার বিধানসভায় একটি নিন্দা প্রস্তাব আনে সরকার পক্ষ। সেখানে প্রায় 3 দশক ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি, প্রস্তাবটি ধনী ভোটে পাশ হয়ে গেছে। সেই প্রস্তাব বিবিসির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার জন্য কেন্দ্রের কাছে আবেদন করা হয়েছে। প্রস্তাবটি পেশ করার সময় মন্ত্রী হর্ষ সাংভি বলেন, এই তথ্যচিত্র শুধু প্রধানমন্ত্রী মোদীর অপমান নয়, এটা 130 কোটি ভারতবাসী সবার অপমান। প্রসঙ্গত, জানুয়ারি মাসে বিবিসির তরফে একটি তথ্যচিত্র সম্প্রচারিত হয়, ইন্ডিয়া দ্য মোদি কোয়েশ্চেন। তথ্যচিত্রটি ভারতে দেখা না গেলেও তা নিয়ে রাজনৈতিক মহলে ঝড় বয়ে যায়। রাস্তায় আলু ফেলে বিক্ষোভ কৃষকদের গণশক্তি পত্রিকার এ খবরে লেখা হয়েছে, দেনার দায়ে আলু চাষিরা আর আত্মঘাতী হতে চান না। রাজ্য সরকারকে কৃষকদের কাছ থেকে কমপক্ষে 1,000 টাকা কুইন্টাল দরে আলু কিনতে হবে। শনিবার রাজ্যের আলু চাষের প্রায় 80টি এলাকায় রাজ্য ও জাতীয় সড়কে আলু ফেলে অবরোধ করেন আলু চাষিরা। পুলিশ প্রশাসন আগে ভাগে বিরাট বাহিনী মোতায়েন করে কৃষকদের রাস্তায় উঠতে বাধা দেওয়া হয়, কিন্তু দলে দলে আলু চাষী লাল ঝান্ডা নিয়ে 2 নম্বর জাতীয় সড়কে নেমে পড়েন, রাস্তা অবরোধ হয়। প্রতিবাদে কৃষকরা মমতার কুশপুত্তলিকা দাহ করে, রাস্তায় টায়ার পোড়ায়, বস্তা বস্তা আলু রাস্তায় ফেলে প্রতিবাদে সোচ্চার হয়। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। রাশিয়ার কাছ থেকে সুখোই 35 যুদ্ধ বিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে ইরান, মার্কিন নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। মধ্যপ্রাচ্যে বাইরের শক্তির হস্তক্ষেপ বন্ধের মূল চাবিকাঠি হল ইরান সৌদি চুক্তি বলছে চীন। ইয়েমেনে যুদ্ধবিরতি আশা, আন্দোলন ভিন্ন খাতে প্রভাবিত করতেই সরকার পঞ্চগড়ে সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়েছে, মির্জা ফখরুলের মন্তব্য। এবং বিজেপি সরকার ধর্মীয় রেখা টেনে দেশকে বিভক্ত করছে, অভিযোগ জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.